বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ বুধবার 11 আগস্ট, 27 শ্রাবণ এবং ফার্সি 20 মুরদদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে সেখানে সৃষ্ট মানবিক বিপর্যয় সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইয়েমেনে গত প্রায় 5 বছর ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের উপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের কারণে দেশটিতে ভয়াবহ ও নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে।
এছাড়া বাংলাদেশে একই সঙ্গে করোনা ভাইরাস এবং ডেঙ্গু জ্বরের সংক্রমণ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে একই রোগীর একসাথে করোনা এবং ডেঙ্গুতে আক্রান্ত হবার ঘটনা বাড়ছে, ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং এতে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তায় করোনা ভাইরাস মহামারীকে দেশের প্রধান সমস্যা হিসেবে ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সন্দেহজনক আচরণ ইরান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে শামখানির ঘোষণা। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আমলা নির্ভর নয় বরং জনস্বার্থ নির্ভর, মন্তব্য সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এবং ভারতের হিমাচলে ভূমিধসে দুজনের মৃত্যু, ধ্বংসস্তূপে আরও 50-60 জন চাপা পড়ে থাকার আশঙ্কা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন করোনা ভাইরাসের বিস্তার হচ্ছে দেশের প্রথম এবং প্রধান সমস্যা। তিনি আজ টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় দেশের জনগণের উদ্দেশ্যে একথা বলেন। করোনা মহামারীর ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালনের উপর গুরুত্ব আরোপ করে সর্বোচ্চ নেতা দেশের কর্মকর্তা এবং জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন। তিনি বলেন কোভিড-19 এখন দেশের 1 নম্বর সমস্যা। এটি শুধু আমাদের নয় বরং সারা বিশ্বের প্রায় সবখানেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের মহামারীতে বহু মানুষের আক্রান্ত হওয়া এবং মৃত্যুবরণ সত্যি মর্মান্তিক। এটি মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সন্দেহজনক আচরণ আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই সতর্কবাণী উচ্চারণ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। মঙ্গলবার শামখানির দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন
আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েল পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায়। তিনি বলেন, তবে আমরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্নকারী যে কোনো আচরণ ও নেপথ্য পরিকল্পনার উপর সজাগ দৃষ্টি রাখছি এবং এ ধরনের কূটকৌশল ব্যর্থ করে দেওয়ার পূর্ণ সামর্থ্য আমাদের রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার কুচক্রী ও বিপজ্জনক সামরিক উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ অঞ্চলে যতদিন মার্কিন সামরিক উপস্থিতি থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে না। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার সরকারের জন্য নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছেন। আজ ওই তালিকা তিনি ইরানের জাতীয় সংসদে পেশ করেন। তালিকা হাতে পাওয়ার পর এখন ইরানের জাতীয় সংসদ এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে মন্ত্রীদের নিয়োগের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠানের আয়োজন করবে। প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য ভোট দিলেই একজন ব্যক্তি মন্ত্রী হিসেবে চূড়ান্ত নিয়োগ পাবেন। প্রস্তাবিত কোন ব্যক্তি সংসদ সদস্যদের আস্থা ভোটে জিততে না পারলে মন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন না। সেক্ষেত্রে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট রাইসিকে নতুন কোন ব্যক্তির নাম প্রস্তাব করতে হবে। জাতীয় সংসদে মন্ত্রীদের নামের চূড়ান্ত তালিকা পেশ করার বিষয়টি প্রেসিডেন্ট রাইসির প্রশাসন নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নামের ওই তালিকা প্রকাশ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর, এমন মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, বর্তমান সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে, এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের বর্তমান সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর, এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 15ই আগস্টের শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন, আমাদের সবকিছুই এখনো এক জায়গায় আছে, সরকার রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা তা বাস্তবায়ন করেন। এ সরকার আমলা নির্ভর নয়, বরং গণমুখী ও জনস্বার্থ নির্ভর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই, ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়। পৃথিবীর ইতিহাসে 15ই আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়, এটি সবচেয়ে বর্বর নির্মম হত্যাকাণ্ড। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, 15ই আগস্টের ষড়যন্ত্র একদিনে হয়নি, এখনো নানা গন্ধ পাই। আজকে যে স্বেচ্ছাসেবক লীগ সেদিনও ছিল, কিন্তু তাদের কোনো ভূমিকা সেদিন দেখিনি। তবে আজকের স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মীও থাকতে কোনো ষড়যন্ত্র সফল হবে না, এটা বিশ্বাস করি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, 15ই আগস্ট ছিল ষড়যন্ত্রের নীল নকশা, আর এই কাণ্ডের মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার বহু আগে থেকেই করোনায় আক্রান্ত, সরকার এখন ভেন্টিলেশনে রয়েছেন, আর এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে, তারা আতঙ্কে রয়েছে। আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনা হেলথ সেন্টার উদ্বোধন এবং সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র এমন মন্তব্য করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ব্যাপক ভূমিধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে 50-60 জনেরও বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ব্যাপক ভূমিধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে 50-60 জনেরও বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এ পর্যন্ত 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ বুধবার দুপুর 1:45 রেকংপেউ সিমলা সড়কে ওই দুর্ঘটনা ঘটে। একটি বাসের মাথায় পাথরের চাই এসে পড়ে। ওই বাসটি ছাড়াও আরও বেশ কয়েকটি গাড়ি পাহাড় থেকে গড়িয়ে আসা বোল্ডারের নিচে চাপা পড়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে। জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে ওই বিষয়ে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশকে নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশ সরকারকে উদ্ধার ও ত্রাণ কাজে সব ধরনের সহায়তা দিতে। হিমাচল প্রদেশের কিন্নৌরের বিধায়ক জগৎ সিং নেগি আজ বিকেলে বলেন, আমার নির্বাচনী এলাকা কিন্নৌরের নিগুলসারি নামে একটি জায়গা আছে, রামপুরের দিকে প্রায় 2 কিলোমিটার পিছনে। ভূমিধ্বসের কারণে এখনও একটি বাস চাপা পড়ে আছে, কিছু ছোট যানবাহন ও একটি ট্রাকও চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। বাসের চালককে বের করে আনা হয়েছে। অন্যদিকে লাইভ হিন্দুস্থান .com ওয়েবসাইট সূত্রে প্রকাশ, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, ভূমিধ্বসের ধ্বংসস্তূপের নিচে 50 থেকে 60 জন মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানের অংশ হিসেবে এখনও পর্যন্ত বাসের চালক ও কন্ডাক্টর সহ 4 জনকে ধ্বংসস্থূপ থেকে বের করা হয়েছে। বর্তমানে ITBP, NDRF এবং পুলিশের দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এখনও কিছু ভূমিধ্বসের ঘটনা ঘটছে, কিন্তু এরই মধ্যে উদ্ধার অভিযান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই দুর্ঘটনার বিষয়ে কথা বলে খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে কিন্নৌরের দুর্ঘটনায় উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। তালেবানের হাতে পর্যন্ত আফগানিস্তানের 9টি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে। এর মধ্যে আজ সর্বশেষ উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ শহরের পতন হয়। গত শুক্রবার থেকে এ পর্যন্ত আফগান সরকারি বাহিনীর হাত থেকে তালেবান 9টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণ নিল। আফগানিস্তান থেকে অনেকটা গোপনে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুত গতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিতে শুরু করে এবং তাদের সেই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাদাখশানের প্রাদেশিক কাউন্সিলের সদস্য জওয়াদ মুজাদ্দেদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবান গেরিলারা প্রদেশের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে এবং ফয়জাবাদ শহরে অভিযান শুরুর আগে শহরটিকে অবরুদ্ধ করে ফেলে। দীর্ঘ যুদ্ধের পর সরকারি সেনারা পার্শ্ববর্তী একটি শহরে আশ্রয় নেয়। উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের সঙ্গে তাজিকিস্তান, পাকিস্তান ও চীনের সীমান্ত রয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন ফ্রন্টে তালেবানের অগ্রাভিযানের প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র দাবি করেছেন, ওয়াশিংটন আফগানিস্তানের সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে এবং তারা তালেবানকে প্রতিহত করার ক্ষমতা রাখে। আফগান সেনাবাহিনীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি করে পেন্টাগনের মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমরা চলতি মাসের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে আনার কাজে দৃষ্টি কেন্দ্রীভূত করেছি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন। 31 আগস্টের পর আমেরিকা আফগান সেনাবাহিনীর সমর্থনে তালেবানের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখবে কিনা, এমন প্রশ্নের উত্তরে জন কির্বি বলেন, তিনি এই ব্যাপারে আগেভাগে কোনো মন্তব্য করতে চান না। ইরাকের নুজাবা আন্দোলন তুর্কি সরকারকে সতর্ক করে বলেছে, ইরাকের ভৌগোলিক অখণ্ডতা এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই সংগঠন দখলদার হিসেবে তুরস্ক এবং মার্কিন সেনাদের মধ্যে কোনো পার্থক্য করবে না। নুজাবা আন্দোলনের মুখপাত্র নাসর আশ-শাম্মারি গতকাল এক টুইটার পোস্টে এই সতর্কতা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের জনগণ, সংসদ এবং সরকার দীর্ঘ সময় ধরে বিদেশি সামরিক বাহিনীর দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে আসছে। তিনি বলেন, ইসলামী আন্দোলন হিসেবে আমরা তুরস্ক এবং আমেরিকার বিষয়ে একই দৃষ্টিভঙ্গি পোষণ করি, তবে ইরাকি ভূখণ্ডে দখলদারিত্বের ব্যাপারে তা প্রযোজ্য নয়। তিনি বলেন, ইরাকি ভূখণ্ডে যে দেশের সেনা অবস্থান থাকুক না কেন, তাকে দখলদার হিসেবে গণ্য করা হবে। তুরস্কের সামরিক বাহিনীর সাবেক শীর্ষ পর্যায়ের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুর্কের এরতুখ বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সরকার মান্ধাতা আমলের আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং জরুরি ভিত্তিতে তুরস্কের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই নীতির পরিবর্তন প্রয়োজন। তুরস্কের সাবেক এই সেনা কর্মকর্তা দি ক্রাডেল নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্ক তালগোল পাকিয়ে ফেলেছে, এজন্য প্রেসিডেন্ট এরদোগানের স্থূল পররাষ্ট্র নীতি দায়ী। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে গত প্রায় পাঁচ বছর ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের কারণে দেশটিতে ভয়াবহ ও নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
ইয়েমেনে গত প্রায় পাঁচ বছর ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের উপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের কারণে দেশটিতে ভয়াবহ ও নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে। 2015 সালের 26 মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। সৌদি সরকার ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে তারা ইয়েমেন যুদ্ধে বিজয়ী হতে পারবে এবং পলাতক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদিকে ফের দেশটির ক্ষমতায় বসাতে পারবে, কিন্তু তাদের এই হিসাব নিকাশ সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। সৌদি আরব তাদের লক্ষ্যে পৌঁছার জন্য এখনও ইয়েমেনের বিরুদ্ধে প্রতিদিন ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের হুথি সরকারের অনুগত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিনিয়ত বোমাবর্ষণের পাশাপাশি দেশটির বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যার ফলে কোনো পণ্য সামগ্রী আসতে না পারায় ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধের শুরুতেই সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও এর পরের বছর অর্থাৎ 2016 সালের আগস্টে তারা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল ইয়েমেনের জনগণের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা, যাতে ওষুধ ও খাদ্যের ঘাটতি সৃষ্টি করে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীকে বেকায়দায় ফেলা যায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সানা বিমানবন্দরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এমনভাবে মানবিক বিপর্যয় সৃষ্টির চেষ্টা করছে যাতে দেশটির জনগণকে ইয়েমেনের জনপ্রিয় হুথি সমর্থিত স্যালভেশন সরকার, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। এ কারণেই তারা নিষেধাজ্ঞার পাশাপাশি বিরামহীন বিমান হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু গত পাঁচ বছরে সৌদি আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনের সেনাবাহিনী ও জনগণের মধ্যে ঐক্য জোরদার হয়েছে, তবে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সানা বিমানবন্দরের প্রধান খালেদ আল শারিফ ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সৌদি নিষেধাজ্ঞার কারণে পাঁচ বছরে প্রায় 1,00,000 মানুষ জরুরি চিকিৎসার জন্য বিদেশে যেতে না পারায় প্রাণ হারিয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এত বড় মানবিক বিপর্যয়ের পরও সৌদি আগ্রাসন রোধে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আন্তর্জাতিক সমাজ নীরবে ইয়েমেনের বিপর্যয় চেয়ে চেয়ে দেখছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে ডেঙ্গুতে আক্রান্ত হবার ঘটনাও বাড়ছে, ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং এতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে একই রোগীর একসাথে করোনা এবং ডেঙ্গুতে আক্রান্ত হবার ঘটনা বাড়ছে, ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং এতে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ পরিস্থিতিতে আতঙ্কিত খোদ স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা ইদানিংকালে ডেঙ্গু এবং কোভিড একই রোগীর মধ্যে পাচ্ছি। এই দুটো যখন একসঙ্গে হয় তখন কিন্তু আসলে রোগীর অবস্থা বেশ সঙ্গীন হয়।
রাজধানীর একটি বিশেষায়িত করোনা হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার নুজহাত আফরোজ গণমাধ্যমকে বলেছেন, সাম্প্রতিক সময়ে একই সাথে ডেঙ্গু ও করোনা আক্রান্ত রোগী আসছে তাদের কাছে।
আমাদের হাসপাতালগুলোতে কিন্তু আমরা কোভিড-19 পজিটিভ এবং ডেঙ্গু ভাইরাস উভয় রোগে একসাথে আক্রান্ত অনেক রোগী পাচ্ছি। তাই হাসপাতালগুলোতে যখন কোভিড পজিটিভ কোনো পেশেন্ট আসছে আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে ডেঙ্গু পরীক্ষাও করতে দিচ্ছি। ডেঙ্গু ভাইরাসের কিছু আক্রান্ত রোগী আছে যারা কিনা নিজেদেরকে উচ্চ তাপমাত্রা জ্বরের কারণে পজিটিভ কোভিড পজিটিভ মনে করছে, তারা কিন্তু কোভিড হাসপাতালগুলোতে চলে আসছে এবং পরীক্ষা করানোর পরে দেখা যাচ্ছে তারা অনেক সময় নেগেটিভ আসছে এবং সেই পেশেন্টগুলো কিন্তু অন্যান্য কোভিড পজিটিভ পেশেন্টদের থাকার সাথে থাকার কারণে কিন্তু পজিটিভ হয়ে যাওয়ার যে সম্ভাবনা আছে সেটা অনেকাংশে বেড়ে যায়।
এ প্রসঙ্গে গণমুখী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে, এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। মৃত্যুর সংখ্যা যা প্রকাশ পাচ্ছে তার থেকে বেশি মৃত্যু হচ্ছে। প্রতিদিন কয়েকশো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আজকে অনেকের ঘরে মশারি নাই, হাসপাতালে রোগীদের মশারি দেয়া হয় নাই। আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারে গণসচেতনতামূলক প্রচার কাজ চালানো এবং মাস্ক বিতরণকালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশ্যে বলেছেন,
টিকার ব্যাপারে অনুগ্রহ করে মিথ্যাচার করা বন্ধ করুন। স্টান্টবাজির জন্য যেখানে ছশোর কথা বলে একশো, যেখানে ছয় দিনে 32 লাখের কথা বলে একদিনেই শেষ হয়ে যাচ্ছে, এতে রোগের বিস্তার বাড়ছে, ভালো করার চেয়ে বিস্তার বাড়ছে।
এ সময় ডাক্তার জাফরুল্লাহ স্কুল কলেজ খোলার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারত। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, দেশের 50% মানুষের মাস্ক পরানো যায়নি। যারাও বা পরে তাদের অনেকে মুখে না, গলায় ঝুলিয়ে রাখে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 213 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1,188 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তায় করোনা ভাইরাস মহামারীকে দেশের প্রধান সমস্যা হিসেবে ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সন্দেহজনক আচরণ ইরান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে শামখানির ঘোষণা। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আমলা নির্ভর নয় বরং জনস্বার্থ নির্ভর, মন্তব্য সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। ভারতের হিমাচলে ভূমিধসে 2 জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আরও 50-60 জন আটকে পড়ার আশঙ্কা। এবারে আরও একটি খবর। শান্তির ব্যাপারে তালিবানকে সুস্পষ্ট বার্তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগান সরকার। আফগানিস্তানের জাতীয় শান্তি পরিষদের চেয়ারম্যান ও তালিবানের সঙ্গে আলোচনায় কাবুল সরকারের প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ এই আহ্বান জানিয়েছেন। তিনি কাতারের রাজধানী দোহায় আমেরিকা, রাশিয়া, চীন ও আঞ্চলিক দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.